মুবল্লিগ হবো সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের, দয়া করো হে শাহে মদিনা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين, اما بعد, اعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم। সকলেই উচ্চ আওয়াজে মুশাববত সহকারে পাঠ করি, والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله। মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তো চলুন বয়ানের শুরুতে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, যাতে বয়ান শ্রবণ করার যে সওয়াব এবং বরকত রয়েছে তা আমাদের আমলনামায় হাসিল হয়ে যায়। তো আমি নিয়ত করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য, ইলমে দ্বীন নিজে হাসিলের জন্য বয়ান করব। আপনারাও নিয়ত করে নিন যে গভীর মনোযোগ সহকারে দৃষ্টিকে নত রেখে ইলমে দ্বীনের সম্মানার্থে দোজানু হয়ে বসে বয়ান শ্রবণ করবেন। এখানে যা শিক্ষণীয় মাদানী ফুল আসবে তার উপর নিজে আমল করব এবং অপরের কাছে নেকি দাওয়াত হিসেবে তা পৌঁছিয়ে দিব। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আসুন একটা ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করি। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করেন, আর যে ব্যক্তি 10 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত নাযিল করেন। শুধু তাই নয়, যে ব্যক্তি 100 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালের মাঝখানে এটা লিখে দেয় যে এই ব্যক্তি নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। তো চলুন আমরা একবার মুশাববত সহকারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব। প্রিয় ভাই ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের বয়ানের বিষয় হচ্ছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক যৌবনকাল। তো আমরা সকলেই নূরানী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন কাল সম্পর্কে, মোবারক যৌবন কাল সম্পর্কে আমরা শ্রবণ করব এবং এখান থেকে নিজেদের জন্য যা শিক্ষণীয় মাদানী ফুল আসবে তা হাসিল করার চেষ্টা করব। প্রিয় ইসলামী ভাইরা, যখন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাল্যকাল শেষ হলো এবং মোবারক যৌবন কাল এলো, তখন বাল্যকালের ন্যায় হুজুর কুর্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যৌবনকালও সাধারণ লোকের চেয়ে অনন্য ছিল। নবুয়ত প্রকাশের পূর্বেও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সারা জীবন উত্তম চরিত্র ও উত্তম অভ্যাসের ভাণ্ডার ছিল। সত্যবাদিতা, সততা, বিশ্বস্ততা, ওয়াদা রক্ষা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, আত্মীয় স্বজনের সাথে ভালোবাসা, দয়া ও দানশীলতা, জাতির সেবা, বন্ধুদের সাথে সহমর্মিতা, নিকট আত্মীয়দের প্রতি সহানুভূতি, গরিব ও অভাবীদের খোঁজ খবর রাখা, শত্রুদের সাথে সৎ আচরণ করা, আল্লাহ তাআলার সৃষ্টির কল্যাণ কামনা, অর্থাৎ সকল নেক অভ্যাস এবং ভালো ভালো বিষয়ে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এতই উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন যে দুনিয়ার বড় বড় মানুষের জন্য সেখানে পৌঁছা তো দূর, এর চিন্তা করাও সম্ভব নয়। আসুন আজকের এই ইজতিমার মধ্যে আমরা হুজুরে আকরাম নূরে মুজাস্সাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ঈর্ষণীয় ও অনুকরণীয় বরকতময় যৌবনের আলোকিত দিক সম্পর্কে শ্রবণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রবণ করার এবং আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা, ইসলামের পূর্বে আরবদের মধ্যে যুদ্ধ বিগ্রহ সব সময় লেগে থাকতো। ইসলাম এর পূর্বে আরবদের মধ্যে যুদ্ধ লেগে থাকতো। প্রতিদিনকার যুদ্ধে আরবের অনেক পরিবার ধ্বংস হয়ে যেত। চারিদিকে নিরাপত্তাহীনতা এবং সর্বদা লুট করাজের কারণে দেশের শান্তি ও নিরাপত্তা নষ্ট হয়ে গিয়েছিল। কোন ব্যক্তি নিজের প্রাণ ও সম্পদকে নিরাপদ মনে করত না, না দিনে মনে করত, না রাতে মনে করত। এই ভয়াবহ পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে কিছু শান্তিপ্রিয় লোক একটি সংশোধনমূলক সংগঠন প্রতিষ্ঠা করল, যেমনি ভাবে বনু হাসিম, বনু জুহরা, বনু আসাদ ইত্যাদি গোত্র কোরাইশের বড় বড় সর্দার আবদুল্লাহ বিন জুদআনের বাড়িতে একত্রিত হলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিব ইনার কাছে প্রস্তাব করলেন যে বর্তমানে এই পরিস্থিতি শুধরানোর জন্য কোন একটা সন্ধি করা উচিত, কোন একটা সংগঠন করা উচিত। সুতরাং কুরাইশ বংশের সর্দারেরা বাঁচো এবং বাঁচতে দাও এই নামের একটা সন্ধি করল এবং শপথ করে ওয়াদা করল যে আমরা দেশ থেকে অশান্তি দূর করব, মুসাফিরদের নিরাপত্তা প্রদান করব, গরিবদের সাহায্য করতে থাকব, অত্যাচারিতদের সহায়তা করব, কোন অত্যাচারী এবং জবরদস্তি অধিকার খর্বকারীকে মক্কায় থাকতে দিব না। ওই সন্ধির লক্ষ্য ছিল এগুলা। এই সন্ধিতে অন্তর্ভুক্ত অনেকের নাম ছিল ফজল। কি ছিল? ফজল। এই কারণে এই সন্ধিকে হিলফুল ফুজুল বলা হয়। আমরা সকলে এই সংগঠনের নামটা ছোটবেলা থেকে শুনে এসেছি যে এই সন্ধিকে এই কারণে, যেহেতু এই সন্ধির মধ্যে অনেক লোকের নাম ছিল ফজল, এই কারণে এই সন্ধি, এই সংগঠনের নাম দেওয়া হলো হিলফুল ফুজুল। অর্থাৎ ওই কয়েকজন সন্ধি যাদের নাম ফজল ছিল, এতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই সংগঠন, এই সন্ধি এতই প্রিয় ছিল যে নবুয়াতের ঘোষণার পর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন যে এই সন্ধির কারণে আমি এতই আনন্দিত হয়েছিলাম যে যদি এর পরিবর্তে কেউ আমাকে লাল রঙের উটো দিত তবে আমার এত আনন্দ লাগতো না। আজ ইসলামেও যদি কোনো অত্যাচারিত আমাকে সাহায্যের জন্য ডাকে তবে আমি তাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছি। তো দেখুন পিপিস সাহেবের হিলফুল ফুজল এমন সংগঠন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এমন মকবুল সংগঠন ছিল। উনি ইরশাদ করছেন, আমার আকা আলাইহিস সালাম নূরানি জবান মোবারক দিয়ে ইরশাদ করছেন যে আমাকে যদি এর পরিবর্তে লাল রঙের উটো দেওয়া হয় তাহলে আমি এর চেয়ে বেশি আনন্দিত হব না, যতটুকু আনন্দিত এই সংগঠনের কারণে আমি হয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, বর্ণনাকৃত ঘটনা থেকে আমাদের কিছু মাদানী ফুল অর্জিত হয়েছে। নাম্বার এক, প্রথম মাদানী ফুল এটা অর্জিত হলো যে যৌবনেও তাজদারে নবুয়ত, মালিকে কাউসার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জ্ঞান ও বুদ্ধিমত্তার এমন অবস্থা ছিল যে কোরাইশ বংশীয় বড় বড় সর্দার তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ এবং সন্ধিতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকেও অন্তর্ভুক্ত করতেন। নিজের প্রতিটি গুণে উৎকর্ষ মণ্ডিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাবনীয় জ্ঞানের শান ও মহাত্বের প্রতি মারহাবাদে জলিলুল কদর তাবেঈ বুজুর্গ হযরত সাইয়েদুনা ওয়াহাব বিন মুনাব্বি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি 71টি আসমানি কিতাব অধ্যয়ন করেছি, এসবে লিখা পেয়েছি, আর এই সবগুলোতে লিখা পেয়েছি আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির পর হতে দুনিয়া ধ্বংস করা পর্যন্ত সমস্ত লোকদের যে যে জ্ঞান প্রদান করেছে তা নূরে খোদা প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জ্ঞান মোবারকের তুলনায় এমন যেমন সারা দুনিয়ার মরুভূমির সামনে বালির একটি কণা। অর্থাৎ ওই তাবেঈ বুজুর্গ এটা ইরশাদ করছেন, আমি 71টা আসমানি কিতাব অধ্যয়ন করেছি। কয়টা? 71টি আসমানি কিতাব অধ্যয়ন করেছি, আর এই সবগুলাতে লিখা পেয়েছি যে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির পর হতে দুনিয়া ধ্বংস পর্যন্ত সমস্ত লোকদের যে জ্ঞান প্রদান করেছেন তা নূরে খোদা প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান মুবারকার তুলনায় এমন যেমন সারা দুনিয়ার মরুভূমির সামনে বালির একটি কণা। নিশ্চয় হযরত সাইয়েদুনা নূরে খুদা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান এবং মতামত সকল লোকদের চেয়ে বেশি উন্নত এবং উত্তম। এজন্য তো শায়ের বলেন, তেরে খুলক কো হাকনে আযিম কাহা, তেরে খিলক কো হাকনে জামিল কিয়া, কোই তুজসা হুয়া হে না হোগা সাহা, তেরে খালি কে হুসনে আদা কি কসম। নম্বর দুই, দ্বিতীয় মাদানী ফুল হল যে অশান্ত হৃদয়ের প্রশান্তি, স্থায়ী প্রশান্তের আধার, হারামাইনের তাজেদার, হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারিতদের সহানুভূতিশীল ও কষ্ট লাঘবকারী এবং তাদের সমর্থক ও সাহায্যকারী ছিলেন। তাই তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অত্যাচারিতদের পক্ষে হিলকুল ফুজুর সন্ধি সংগঠিত হলো, তখন হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে ইরশাদ করলেন যে, এই সন্ধির কারণে আমি এত খুশি হলাম, যদি এর পরিবর্তে কেউ আমাকে লাল রঙের উটও প্রদান করত তবুও এত আনন্দিত হতাম না। সুতরাং আমাদের উচিত আমরাও যেন অত্যাচারিতদের দুঃখ কষ্ট অনুভব করি, তাদের সহায় হই, তাদের উদ্ধার করি এবং নিজের ক্ষমতা অনুযায়ী অত্যাচারিতদের অত্যাচার বন্ধ করি। সৌভাগ্যবান হচ্ছে সেসব মুসলমান কারা, যারা অত্যাচারিতদের সাহায্য করে থাকে। এরূপ লোকদের জন্য দয়ালু আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার সুসংবাদ রয়েছে। যেমন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান আলিশান হচ্ছে, যে কোনো মুসলমানের অভাব বা চাহিদা পূরণ করে বা কোনো অভাব দূর করে, আল্লাহ তাআলা তার জন্য 73টি মাগফিরাত লিখে দিবেন। এর মধ্যে একটি দ্বারা তার সকল কাজ সমাধান হয়ে যাবে এবং 72টি দ্বারা কিয়ামতের দিন তার মর্যাদা বৃদ্ধি হবে। অপর এক স্থানে ইরশাদ করেন, যে কোনো অত্যাচারীদের সাথে তাকে সাহায্য করার জন্য গেল, তবে আল্লাহ তাআলা তাকে সেই দিন দৃঢ় কদম দান করবে যেদিন কদম পিছলে যাবে। আমরা বুঝছি হাদিস শরীফটা, বলা হচ্ছে যে কোনো অত্যাচারী ব্যক্তির সাথে তাকে সাহায্য করার জন্য যাবে, তবে আল্লাহ তাআলা সেই দিন তাকে দৃঢ় কদম দান করবেন যেদিন কদম পিছলে যাবে, অর্থাৎ কিয়ামতের দিন, হাশরের দিন, যেদিন আমাদের কদম পিছলে যাবে সেই দিন আল্লাহ তাআলা আমাদেরকে দৃঢ় কদম দান করবেন। নাম্বার তিন, তৃতীয় মাদানী ফুল এটা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনেও সমাজ সংশোধনের সত্যিকার অগ্রদূত ছিলেন, ঝগড়া বিবাদ এবং রক্তক্ষয়ের বিষয়কে নিঃশেষ করতে সর্বদা অগ্রগামী ছিলেন। যে আমাদের মতো দুর্ভাগাদের অবস্থা এমন যে ঝগড়া বিবাদকারী মুসলমানকে বিরত রাখার এবং ক্ষমা মার্জনা করানোর পরিবর্তে তাদের আরো রাগান্বিত করে দিই। আমাদের অবস্থা এমন যে আমরা নিজেকে আশিকের রাসূল দাবি করি, কিন্তু আমাদের আমাদের মতো বদকারদের অভাগাদের এমন অবস্থা যে আমরা তো মুসলমানদেরকে রাগ করা থেকে, ঝগড়া করা থেকে বিরত রাখা তো দূরের কথা, তাদেরকে আরো রাগান্য করে দিই, দূরে দাঁড়িয়ে তামাশা দেখে মজা নিয়ে থাকি, বরং ঝগড়ার ছবি তুলে এবং ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিই। একটু ভাবুন তো, আশিকানে রসুল কি শুধু দাওয়াত এবং স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে? আমরা যারা আশিকে রসুল দাবি করি, আমরা যারা রসুলের প্রেমিক দাবি করি, আমরা যারা আশিকে আউলিয়া দাবি করি, আমরা কি শুধু স্লোগান আর দাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারি? আশিকানে রসুল কি অনুভূতিহীন হয়ে থাকতে পারে? আশিকানে রসুল কি মুসলমানদেরকে ঝগড়া বিবাদ করতে দেখে মজা উপভোগ করতে পারে? আশিকানে রসুল কি ঝগড়া বিবাদকারী মুসলমানদেরকে দেখে তাদের ছবি এবং ভিডিও বানাতে পারে? আজকাল আমরা এটা স্বাভাবিক, আমরা সবাই দেখি যে দুইজন মুসলমান ঝগড়া করে, আমরা দূর থেকে দেখে তামাশা দেখি, হয়তোবা আমাদের হাতে কিছু থাকে না, কিন্তু আমরা অনেক সময় এটাও করি যে সেই ঝগড়ার ছবি আমরা ভিডিও করে ছবি তুলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে, ফেসবুকের মধ্যে, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমরা অপর মুসলমানকে কি করে দিই, এটা পৌঁছিয়ে দিই। আশিকানে রসুল তো মুসলমানদের সম্মান ও মর্যাদা এবং জান মালের নিরাপত্তা প্রদানকারী হয়ে থাকে। আশিকানে রসুল তো মুসলমানদেরকে পরস্পরকে একত্রকারী হয়ে থাকে। আশিকানে রসুল তো মুসলমানদের মাঝে অসন্তুষ্টি দূরকারী হয়ে থাকে। আশিকানে রসুল তো মুসলমানদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে তাদের নেকির দাওয়াত প্রদানকারী হয়ে থাকে। তাই আসুন আজ থেকে নিয়োগ করি নিজে ঝগড়া বিবাদকারী মুসলমানদের তামাশা দেখবো না, তাদের ছবি এবং ভিডিও বানাবো না শরীয়তের বিনা অনুমতিতে। ঝগড়াকারী বা পরস্পর অসন্তুষ্ট মুসলমানদের মাঝে সমঝোতা করিয়ে এতে অধিক অর্জিত সওয়াবের ভাগিদার হব ইনশাআল্লাহ। আসুন উৎসাহ গ্রহণার্থে মুসলমানদের মাঝে সমঝোতাকারীদের ফজিলত সম্বলিত একটি খুবই সুন্দর হাদিসে পাক শ্রবণ করি, যেমনটি হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদের এমন কাজের বিষয়ে বলবো না যা মর্যাদার দিক থেকে, আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি, আমার আকা ফরমাচ্ছেন আমার নূরানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি কি তোমাদের এমন কাজের বিষয়ে বলবো না যা মর্যাদার দিক থেকে রোজা নামাজ এবং যাকাতের চেয়ে উত্তম। একটু শ্রবণ করি আমরা, যে যা এমন কাজ যা মর্যাদার দিক থেকে রোজা নামাজ এবং যাকাতের চেয়ে উত্তম। সাহাবায়ে কিরাম আলাইহি মুরিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নয়? ইরশাদ করলেন, পরস্পরের মাঝে সমঝোতা করিয়ে দেয়া, অর্থাৎ দুইটা মুসলমান ঝগড়া করছে ওদেরকে মিলিয়ে দেওয়া, ওদের ঝগড়াকে মিটমাট করিয়ে দেওয়া, ওদেরকে বুঝিয়ে শুনিয়ে ওদের ঝগড়াটাকে শেষ করে দেওয়া, এটার নামই হচ্ছে কি সমঝোতা করিয়ে দেওয়া। তবে মনে রাখবেন মুসলমানদের ঐরূপ সমঝোতা করা জায়েজ যা শরীয়তের গণ্ডিতে রয়েছে, অর্থাৎ যা শরীয়ত আমাকে অনুমতি দিয়েছে, এমন সমঝোতা যা হারামকে হালাল এবং হালালকে হারাম করে দেয় তা কোনো মতেই জায়েজ নয়। যেমনটি হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানদের মাঝে সমঝোতা করা করানো জায়েজ, কিন্তু ওই সমঝোতা যা হারামকে হালাল বা হালালকে হারাম করে দেয় ওইটা জায়েজ নয়। কোনটা হালালকে হারাম করে আর কোনটা হারামকে হালাল করে আমরা সে সম্পর্কে জেনে নিই। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের আলোকে বলেন, যেমন স্বামী স্ত্রীর মাঝে এরূপ সমঝোতা করানো যে স্বামী ওই মহিলার সতিনের নিকট যাবে না, স্বামী ওই মহিলার সতিনের নিকট যাবে না। এখন আপনারাই বলুন এটা কি হালালকে হারাম করেননি উনি? একটা স্বামী ওনার অপর স্ত্রীর কাছে অবশ্যই যেতে পারবে, কিন্তু কোন স্ত্রী যদি ওই স্বামীকে সতিনের নিকট যেতে না দেয় তাহলে এটা হবে কি হালালকে হারাম করা। অপরদিকে ঋণগ্রস্ত মুসলমান, এতটুকু পরিমাণ মদ ও সুদ সেই অমুসলিম ঋণদাতাকে দেবে, অর্থাৎ অল্প পরিমাণ, কোন আমি মুসলমান আমি ঋণগ্রস্ত আমি অপর এক অমুসলিম থেকে ঋণ নিয়েছি, এখন আমি এর পরিবর্তে ওনাকে একটু পরিমাণ মদ দিলাম বা সুদ দিলাম, এটা হয়ে গেল কি হারামকে হালাল, এরকম কোন সমঝোতা শরীয়তের মধ্যে জায়েজ নয়। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো মুসলমানদের মাঝে সমঝোতা করিয়ে দেওয়া কিরূপ বরকতময় আমল যে হাদিসে পাকে তা মর্যাদার দিক দিয়ে রোজা নামাজ এবং যাকাতের চেয়েও উত্তম বলে ঘোষণা দেওয়া হয়েছে। আহ, যদি সেই সময়ও আসতো যাতে আমরা মুসলমানদের মাঝে সমঝোতাকারী হয়ে যাব, আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবী জিয়াই দামাত বরকাতুল আলিয়া এর প্রতি উৎসর্গিত, যিনি নিজের সুন্নতে ভরা বয়ানে মাদিনী মুজাকারায় এবং লেখনী ও সম্পাদনা ইত্যাদির মাধ্যমে কার্যতভাবে এই সুন্নতকে জীবিত রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন সময়ে মুসলমানদের পরস্পর ঐক্যবদ্ধ থাকার জন্য উৎসাহ প্রদান করতেই থাকেন, যার একটি চিত্তাকর্ষক ঝলক হল তারই লিখিত রিসালা অনৈক্যের চিকিৎসা। সুতরাং আজই এই রিসালাটি মাকতাবুতুল মদিনা থেকে হাদিয়া দিয়ে সংগ্রহ করে নিন, নিজেও পড়ুন এবং অপরকেও পড়ার উৎসাহ দিন। দাওয়াত ইসলামের ওয়েবসাইট www.dawatislami.net থেকেও এই কিতাবটি পড়তে পারেন ইনশাআল্লাহ। এখান থেকে আমরা যে সমঝোতা করিয়ে দেওয়ার ব্যাপারে হাদিসে পাক শ্রবণ করলাম এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আসুন আমরা একটু ভাবি, আমরা কি উত্তম চরিত্রের অধিকারী? আমি কি সর্বদা সত্য কথা বলি? কিছুক্ষণ আগেও মুবাল্লিগে দাওয়াত ইসলামে বলেছেন সত্য এবং মিথ্যার ব্যাপারে, আমরা কি সত্য কথা বলি? আমরা কি আমানতদার? আমরা কি মুসলমানের সাথে সৎ আচরণ করি? আমাদের চরিত্র তো এমন হওয়া উচিত গুনাহগার ও বদকাররা আমাদের চরিত্র দেখে
প্রভাবিত হয়ে নিজের গুনাহ থেকে তওবা করে নিবে, নেকির পথে পরিচালিত হবে এবং অমুসলিমরা দেখলে ইসলাম গ্রহণ করতে বাধ্য হবে। কিন্তু আজকে আমার চরিত্র এমন, আমি কি আমার আকায়দে সালাতু সালামের উম্মত দাবিদার করতে পারি? হাকি কিভাবে? আশিকের রসুল তো সবাই দাবি করে, কিন্তু পরিপূর্ণ আশিকের রসুল, পরিপূর্ণ আখলাক আমার মধ্যে আছে কি? তো এটা চিন্তা করার বিষয়। আমি শুধু মুখে আশিকের রসুল দাবি করলে হবে না, আমার কাজে কর্মে প্রত্যেকটা ভঙ্গিমায় এটা প্রকাশ করতে হবে যে আমি হচ্ছে আশিকের রসুল। কবরের মধ্যে আপনি আশিকের রসুল মুখে দাবি করলে সেটার প্রমাণ পাওয়া যাবে না। আপনার বডি স্ট্রাকচার দেখে, আপনার অভ্যাস দেখে, আপনার আমল নামার লিস্ট দেখে প্রকাশ হবে যে আপনি প্রকৃত আশিকের রসুল ছিলেন নাকি শুধু মুখ দিয়ে আশিকের রসুল ছিলেন। আমি আপনি কি শুধু মুখ দিয়ে আশিকের রসুল ছিলাম দুনিয়াতে নাকি হাকিকি আশিকের রসুল ছিলাম? কেন হাকিকি আশিকের রসুল কখনো মুসলমানের আমানত খেয়ানত করে না, হাকিকি আশিকের রসুল কখনো মিথ্যা কথা বলে না, হাকিকি আশিকের রসুল কখনো নিজের হাত দিয়ে আকায়েদে সালাতু সালামের সুন্নাতকে কেটে ফেলে না, হাকিকি আশিকের রসুল কখনো সুন্নাত থেকে দূরে থাকতে পারে না। তো আমি এটা নিজে চিন্তা করি যে আমি আশিকের রসুল দাবি করছি, আমার চেহারার মধ্যে কি আকায়েদে সালাতু সালামের সুন্নাতের নিদর্শন রয়েছে? আমি আশিকের রসুল দাবি করছি কিন্তু আমি সুন্নতি লিবাস পড়তে লজ্জাবোধ করি, আমি আশিকের রসুল দাবি করছি কিন্তু আমি বেহায়াপনা বেগানা নারী দেখা থেকে বিরত থাকি না, আমি আশিকের রসুল দাবি করি কিন্তু গাছ লজ্জা থেকে বিরত থাকি না, আমি আশিকের রসুল দাবি করি কিন্তু মা বাবা আমার থেকে নারাজ থাকে, আমি আশিকের রসুল দাবি করি কিন্তু আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না। এটা কেমন আশিকের রসুল ভাই? এটা তো প্রকৃত আশিকের রসুলের পরিচয় নয়। আশিকের রসুল আমাকে বলতে হবে না, আমার সিরাত দেখে, আমার সুরাত দেখে সকল মুসলমান, শুধু মুসলমান নয় অন্য ধর্মের লোকও বলবে হ্যাঁ এই হচ্ছে প্রকৃত আশিকের রসুল। যেমনটি নিদর্শন হচ্ছে আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাত বাড়িয়ে দাওয়াত ইসলামী আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী রাজবি জিয়াদ আহমদ বরকাতুল আলিয়া, ইনার প্রত্যেকটি সুরাত, ইনার প্রত্যেকটি সিরাত আশিকের রসুলের মতোই। এনাকে দেখলে অপর অমুসলিম মুসলমান হয়ে যায়, এনাকে দেখলে নওজোয়ান দাড়ি সাজিয়ে নেয়, এনাকে দেখলে হাজার হাজার নওজোয়ান আজ পাগড়ি সাজিয়ে নেয়। এটাকে বলা হয় আশিকের রসুল। আমাকে আপনাকে আশিকের রসুল বলা হবে না, কেননা আমার আখলাক তো আশিকের রসুলের মতো নয়। তো ইসলামী ভাইরা, আজ আমরা দাওয়াত ইসলামী মহল পেয়েছি, এই জন্য আমার আকায়েদে সালাতু সালামের এই মোবারক যৌবন কালের ঘটনা শ্রবণ করতে পারছি এবং এখান থেকে অনুভব করতে পারছি যে আমার আকায়েদে সালাতু সালাম কত উচ্চ গুণের, উচ্চ সততার, উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন, না হলে আমার আর আপনার আকলেও এটা ধরতো না। যখন আমরা দুনিয়াদার ছিলাম, যখন আমরা দাওয়াত ইসলামী মহল পাইনি, তখন আমরা তখন আমার আকায়েদে সালাতু সালাম সম্পর্কে এভাবে বিশ্লেষণ করে কখনো দেখিনি। যদি আমি দেখতাম তখন আমি অনেক আগেই পরিবর্তন হয়ে যেতাম। তো এটা আমাদেরকে মানতে হবে, আজ দাওয়াত ইসলামী মহল আমাদেরকে পরিবর্তন করে দিয়েছে। আজ দাওয়াত ইসলামী মহল, আজ দাওয়াত ইসলামের কারণে যদি আমি এখানে না আসতাম, আজ দাওয়াত ইসলামের কারণে যদি আমি এই সুন্নাত আবার এই জিতেমাই না আসতাম, তাহলে হয়তোবা আমার আকায়েদে সালাতু সালামের শান মান মহত্ব এগুলো আমার বুঝে আসতো না, আমার জানাও হতো না। তো প্লিজ ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ যারা আমাকে দেখছেন দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যায়, দাওয়াত ইসলামী এমন এক সংগঠন যে সংগঠন পিতা মাতার অবাধ্যকারীকে পিতা মাতার বাধ্যকারী বানিয়ে দেয়, যে সংগঠন গুনাহগার বদকার যুবককে আমার আকায়েদে সালাতু সালামের সুন্নতে পরিপূর্ণ করে দিচ্ছেন, যে দাওয়াত ইসলামী আজ আমাকে আপনাকে সুন্নত কি জিনিস, আমরা আজ সাদা লিবাস পড়ছি কিন্তু হয়তোবা আমরা কখনো এটা খেয়ালই করতাম না যে আমরা এরকম একদম সাদা লিবাস কখনো পরব, আমরা এটা কখনো আমাদের জেহেনে মাইন্ডে কখনো আমরা এটা সেট করি নাই, আমরা কখনো চিন্তা করি নাই যে আমরা পাগড়ি পরব। কিন্তু সে আমিরে হেলে সুন্নত একজন একজন সেই মহান সত্তা, আল্লাহ তাআলা ওনার ইলমে হায়াতে বরকত দান করুক, ওনার একজনের প্রতিষ্ঠায় আজ দেখুন লাখো নওজোয়ান পাগড়ি সাজিয়ে নিয়েছে। টুপি পরা তো দূরের কথা, আমার মা বাবা পর্যন্ত আমাকে টুপি পরাতে পারেনি, সেখানে আমিরে হেলে সুন্নত আজ আমাকে আপনাকে পাগড়ি দিয়ে সাজিয়ে দিয়েছে। দেখুন যেখানে আমরা মসজিদের দোয়ারে যেতাম না, মসজিদের দোয়ারে যাওয়া দূরের কথা, মসজিদের দোয়ারে বসে আড্ডা দিতাম, সেই নওজোয়ানকে আজ প্রথম কাতারের মুসল্লি বানিয়ে দিয়েছে। তো পি ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এটা অনুধাবন করার চেষ্টা করি। দাওয়াত ইসলামী এমন এক সংগঠন, দাওয়াত ইসলামী কিছু চাই না, দাওয়াত ইসলামী শুধু চাই প্রিয় আকা আলাইহিসসালামের উম্মতদেরকে সংশোধন করতে, প্রিয় আকা আলাইহিসসালামের উম্মতদেরকে আখিরাত সুন্দর করার জন্য। এটাই হচ্ছে দাওয়াত ইসলামীর প্রচেষ্টা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহলের মধ্যে আজীবন আজীবন ইস্তেকামত থাকার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের, দয়া করো হে শাহে মদিনা।